এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماء صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم আল্লাহ ছাড়া অন্য কোন মাবুদ নেই, তিনি জীবিত সবকিছুর ধারক, তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না, আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সবকিছুর ব্যাপারেই তিনি জানেন, তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 17 আগস্ট, 2 ভাদ্র এবং ফার্সি 26 মরদর। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13610 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.ir/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com। আমাদের এই অনুষ্ঠান ইরানস্যাট বা বাদরফাইভ স্যাটেলাইটও প্রচারিত হয়। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাথমিক আয়োজন দৃষ্টিপাত। আজকের দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন। চীনের প্রতিরক্ষা মন্ত্রী লি সাংফু সাংহাই সহযোগিতা সংস্থার কাঠামোর মধ্যে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর উপর জোর দিয়েছেন। এ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এছাড়া বাংলাদেশে আজ বৃহস্পতিবার গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সর্বজনীন পেনশন কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি। শুনবেন দ্বিতীয় পর্যায়ে। দৃষ্টিপাতের পর থাকবে শিশু কিশোরদের জন্য সাপ্তাহিক আয়োজন রংধনু। প্রান্তিক আয়োজনে রয়েছে নিয়মিত পরিবেশনা কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। বিশ্বের সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ের বৃহত্তম বাহিনী হচ্ছে আইআরজিসি, ইরানের সর্বোচ্চ নেতার মন্তব্য। সম্পর্কের পর রিয়াদ সফরে গেলেন আমির আবদুল্লাহিয়ান, সামরিক অ্যাটাশে নিয়োগ দেবে ইরান ও সৌদি আরব। বাংলাদেশে এইচএসসি পরীক্ষা শুরু, তবে বন্যার কারণে কারিগরি মাদ্রাসা ও চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা স্থগিত। এবং ভারতে বিজেপি শাসিত হরিয়ানায় ফের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে উগ্র হিন্দুত্ববাদীরা। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামিনেই বলেছেন, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির ভাব মর্যাদা ক্ষুণ্ণ করতে চেষ্টা চালাচ্ছে শত্রুরা। তারা সম্ভাব্য নানা উপায়ে প্রতারণার আশ্রয় নিয়ে, গুজব রটিয়ে, বানোয়ার তথ্য দিয়ে আইআরজিসির ভাব মর্যাদা নষ্ট করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কমান্ডারদের সর্বোচ্চ পরিষদের সদস্যরা আজ সকালে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামিনেইর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি এসব কথা বলেন। ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, আইআরজিসি হল গোটা বিশ্বে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিষ্ঠান। এটি হচ্ছে সামরিক দিক থেকে সুসজ্জিত, সফল ও স্বাধীন প্রতিষ্ঠান। আইআরজিসি যেসব কাজ করতে সক্ষম তা বিশ্বের অনেক বড় সেনাবাহিনীর পক্ষেও সম্ভব নয়। সর্বোচ্চ নেতা সবাইকে সতর্ক করে বলেন, শত্রুকে চেনার ক্ষেত্রে যাতে ভুল না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে। ব্যাপক দূরদৃষ্টির অধিকারী ইমাম খমিনি বলেছেন, যত পারুন আমেরিকার বিরুদ্ধে গর্জে উঠুন। দক্ষিণ কোরিয়ায় আটকে থাকা ইসলামী প্রজাতন্ত্র ইরানের তেল বিক্রির অর্থ অবমুক্ত করতে আগামী 4 থেকে 6 সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ। সম্প্রতি ইরান এবং আমেরিকার মধ্যে বন্দি বিনিময়ের যে চুক্তি হয়েছে তার আওতায় আমেরিকা এই অর্থ অবমুক্ত করে দেবে। দক্ষিণ কোরিয়ায় আটকে থাকা ইরানের $600 কোটি ছাড় করার জন্য যে পথ পদ্ধতি অনুসরণ করা হবে সে সম্পর্কে গতকাল বিস্তারিত জানিয়েছে তাসনিম নিউজ। 2018 সালে আমেরিকা ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার পর দক্ষিণ কোরিয়ার দুটি ব্যাংকে তেহরানের এই বিপুল পরিমাণ অর্থ আটকে পড়ে। তাসনিম নিউজের খবর অনুযায়ী, দক্ষিণ কোরিয়ার ওই দুই ব্যাংক থেকে স্থানীয় মুদ্রায় সিউলে অবস্থিত সুইচ ব্যাংকের একটি শাখায় হস্তান্তর করা হবে, পরে সেই অর্থ ইউরোতে কনভার্ট করা হবে। তবে প্রতি সপ্তাহে 500 মিলিয়নের বেশি হস্তান্তর করা যাবে না বলে 4 থেকে 6 সপ্তাহ সময় লাগবে। সুইস ব্যাংকে এই অর্থ হস্তান্তর করার পর তা জার্মানির একটি ব্যাংকে পাঠানো হবে এবং সেখান থেকে কাতারের দুটি অজ্ঞাত ব্যাংক অ্যাকাউন্টে পুরো অর্থ হস্তান্তর করা হবে। তাসনিম নিউজ জানিয়েছে, ইরানের 6টি বেসরকারি ব্যাংক কাতারের দুটি ব্যাংক থেকে এই অর্থ গ্রহণ করার অ্যাকাউন্ট খুলেছে। ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং সৌদি আরবের মধ্যে সম্পর্ক উন্নয়নের পর প্রথমবারের মতো রিয়াদ সফরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ান। গত মার্চ মাসে দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে চুক্তি সই হওয়ার পর এই প্রথম আমির আবদুল্লাহিয়ান সরকারি সফরে সৌদি আরব গেলেন। একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আজ সকালের দিকে রিয়াদের উদ্দেশ্যে তেহরান ছাড়েন। সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের আমন্ত্রণে তিনি একদিনের জন্য এই সফর করছেন। আশা করা হচ্ছে রিয়াদ সফরের সময় আমির আবদুল্লাহিয়ান সৌদি পররাষ্ট্রমন্ত্রী সহ দেশটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিশেষ করে মুসলিম স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। রিয়াদ সফরের সময় আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে সৌদি আরবে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলি রেজা ইনায়েতি সার্বক্ষণিক সঙ্গী হিসেবে থাকবেন। জুন মাসে ইরান সৌদি আরবে দূতাবাস খুলেছে। এদিকে ইরান ও সৌদি আরবের সামরিক কর্মকর্তারা দুদেশের মধ্যে সামরিক অ্যাটাশে বিনিময় করতে সম্মত হয়েছেন। চীনের মধ্যস্থতায় এক চুক্তির ভিত্তিতে ইরান ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন ও দূতাবাস চালু হওয়ার পর সামরিক অ্যাটাশে বিনিময় করতে সম্মত হল দুদেশ। বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ইরানের সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির জাদে এবং সৌদি সহকারী প্রতিরক্ষামন্ত্রী তালাল বিন আবদুল্লাহ আল ওতাইবির মধ্যে এই বৈঠক হয়েছে। বুধবার রাশিয়ার রাজধানী মস্কোর অদূরে কুবিঙ্কা শহরে আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক ১১তম মস্কো সম্মেলনের অবকাশে সৌদি ও ইরানি সামরিক কর্মকর্তারা বৈঠক করেন। ইরান জানিয়েছে বৈঠকে রিয়াদ ও তেহরান দুদেশের মধ্যে যথাশীঘ্র সম্ভব সামরিক অ্যাটাশে বিনিময় করতে সম্মত হন। মুসলিম দেশগুলোর মধ্যে ইসলামী প্রজাতন্ত্র ইরান বিজ্ঞান গবেষণায় প্রথম স্থান অধিকার করেছে। ২০২৩ সালে বিজ্ঞান গবেষণা ও প্রবন্ধ প্রকাশনার ক্ষেত্রে ইরান এই বিশেষ মর্যাদার অধিকারী হল। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরিনাকে গতকাল দেওয়া এক সাক্ষাৎকারে ইসলামিক ওয়ার্ল্ড সায়েন্স সাইটেশন সেন্টার বা আইএসসির প্রধান আহমদ ফাজল জাদে এই তথ্য জানান। তিনি বলেন, মুসলিম বিশ্বের বাইরে আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে ইরানের অবস্থান ১৪তম। ২০২২ সালে ইরান মুসলিম বিশ্বের মধ্যে দ্বিতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে ১৭তম অবস্থানে ছিল। চলতি বছর ইরানে ৮৫৪টি অত্যন্ত উঁচু মানের প্রবন্ধ প্রকাশ করেছে, যা তাদের অবস্থানকে উন্নত করার ক্ষেত্রে বিরাট ভূমিকা পালন করেছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্য শর্টওয়েভ ২২ মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে আজ থেকে শুরু হয়েছে দেশের ৮টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা। তবে বন্যার কারণে কারিগরি, মাদ্রাসা ও চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এসব বোর্ডে ২৭ আগস্ট থেকে পরীক্ষা শুরু হবে। এবার প্রশ্নপত্র ফাঁসের ঝুঁকি নেই দাবি করে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি আরও বলেছেন, এই তথ্য জানিয়েছেন। আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা তিন বোর্ডে ১০ দিন দেরিতে শুরু হলেও একসঙ্গেই ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। প্রাকৃতিক দুর্যোগের কারণে তিন বোর্ডে দেরিতে পরীক্ষা শুরু হয়েছে ঠিকই, কিন্তু ৬০ দিনের মধ্যে একসঙ্গে রেজাল্ট প্রকাশ করতে চেষ্টা করা হবে বলে জানিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার সকালে এইচএসসি পরীক্ষা শুরুর প্রথম দিনে রাজধানীর তেজগাঁও কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী জানান, দেশে ডেঙ্গু মহামারী বাড়লেও ডেঙ্গু আক্রান্ত পরীক্ষার্থীদের জন্য সব পরীক্ষা কেন্দ্রেই চিকিৎসক সহ বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। এবার প্রশ্ন ফাঁসের ঝুঁকি নেই দাবি করে শিক্ষামন্ত্রী বলেন, প্রতিবছর প্রশ্ন ফাঁসকারীরা অভিনব কায়দা বের করে, নতুন নতুন অভিজ্ঞতা নিতে হয়। তবে এবার সরকারের বিভিন্ন সংস্থার সমন্বিত বিশেষ পরিকল্পনার কারণে প্রশ্ন ফাঁসের কোনো গুজব ছড়াতে পারেনি অসাধু চক্র।
সকল কেন্দ্রেই সকলকে অনেক বেশি সতর্ক থাকতে হবে যেন কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। গত ৫ বছর ধরে কোনো পরীক্ষায় প্রশ্ন ফাঁস নেই, কিন্তু তারপরেও গুজব আছে। আজকাল গুজবটাও কমে এসেছে।
আজ থেকে শুরু হয়েছে দেশের ৮টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা। বন্যার কারণে কারিগরি, মাদ্রাসা ও চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ সকল বোর্ডে ২৭ আগস্ট থেকে পরীক্ষা শুরু হবে। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দেশকে পারিবারিক সম্পত্তি বানিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেছেন, বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা চলছে, দেশটাকে তারা পারিবারিক সম্পত্তি বানিয়ে ফেলেছে, সাধারণ মানুষ বৈষম্যের শিকার হচ্ছে। আজ ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির আয়োজনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জি এম কাদের বলেন, মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে, স্বাধীনতা সংগ্রামের মূল চেতনাকে ধ্বংস করা হচ্ছে, যা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার নামে করা হচ্ছে, মানুষের স্বাভাবিক অধিকার খর্ব করা হচ্ছে, মানুষের রাজনৈতিক অধিকার নেই, আমরা চাই আবার দেশটা গণতান্ত্রিক পদ্ধতিতে চলবে। তিনি বলেন, সারাদেশে গোয়েন্দা নিয়োগের মাধ্যমে দেশের সবাইকে নজরদারিতে রাখা হয়েছে, স্মার্ট বাংলাদেশের মাধ্যমে দেশ জেলখানায় পরিণত হচ্ছে, দেশের শান্তি নিয়ে আসতে অবাধ সুষ্ঠু নির্বাচন দরকার। ভারতে বিজেপি শাসিত হরিয়ানায় আবারও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করেছে উগ্র হিন্দুত্ববাদীরা। সম্প্রতি হরিয়ানার নুহে একটি ধর্মীয় শোভাযাত্রাকে কেন্দ্র করে সহিংসতা সৃষ্টি হয়েছিল। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতে বিজেপি শাসিত হরিয়ানায় ফের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করেছে উগ্র হিন্দুত্ববাদীরা। সম্প্রতি হরিয়ানার নুহে একটি ধর্মীয় শোভাযাত্রাকে কেন্দ্র করে সহিংসতা সৃষ্টি হয়েছিল। এবার হরিয়ানার পানিপথে গত 15 আগস্ট তিরঙ্গা যাত্রার নামে একটি মসজিদের সামনে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে। জানা গেছে, তিরঙ্গা যাত্রার সময় মসজিদের বাইরে কিছু যুবক তুমুল হট্টগোল সৃষ্টি করে। এ সময় তারা ধর্মীয় স্লোগান দেয়, শুধু তাই নয়, তারা ডিজে বাজিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এ সময় তাদের কাছে তিরঙ্গার পাশাপাশি গেরুয়া পতাকাও ছিল বলে জানা গেছে। উগ্র হিন্দুত্ববাদী বিশ্ব হিন্দু পরিষদ এবং বাজরাং দলের বিরুদ্ধে মসজিদের বাইরে হট্টগোল করার অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট মসজিদের ইমাম ওই ঘটনার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার দাবিতে পুলিশের ডিজিকে চিঠি দিয়েছেন। ওই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পরে পুলিশি তৎপরতা শুরু হয়েছে। পুলিশ মসজিদের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা করছে। মসজিদের ইমাম সাহেবের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশের ডিএসপি বলেন, আমরা পরিবেশের অবনতি হতে দেব না, পুলিশ দুর্বৃত্তদের কঠোরভাবে মোকাবেলা করবে। নিরাপত্তার কথা মাথায় রেখে মসজিদের বাইরে পুলিশ মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য, গত 31 জুলাই হরিয়ানার মেওয়াত নিহত বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে একটি শোভাযাত্রাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টি হয়। সেই ঘটনার জের না মিটতে এবার রাজ্যটির পানিপথে ফের সহিংসতা সৃষ্টির চেষ্টার কথা প্রকাশ্যে এলো। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dm।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রমণিয়াম জয়শঙ্কর জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় G20 শীর্ষ সম্মেলনে ইউক্রেনকে আমন্ত্রণ জানানো হয়নি। আসন্ন এই সম্মেলনে ইউক্রেনকে আমন্ত্রণ জানানোর ব্যাপারে যে জল্পনা ছিল ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের মধ্য দিয়ে তা স্পষ্ট হয়ে গেল। সেপ্টেম্বরের ওই শীর্ষ সম্মেলনে বিশ্বের 20টি শিল্পোন্নত দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে, এর মধ্যে রাশিয়াও রয়েছে। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বলেন, আসন্ন এই সম্মেলনে G20-ভুক্ত দেশগুলোর বাইরে স্পেন, বাংলাদেশ, নাইজেরিয়া, মরিশাস, মিশর, নেদারল্যান্ড, ওমান, সিঙ্গাপুর এবং সংযুক্ত আরব আমিরাতকে আমন্ত্রণ জানানো হয়েছে। জয়শঙ্কর বলেন, শীর্ষ সম্মেলনে মূলত প্রবৃদ্ধি এবং উন্নয়নকে গুরুত্ব দেওয়া হয়ে থাকে। যুদ্ধ ও সংঘাতের মতো সমস্যাগুলো জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আলোচিত হওয়া উচিত। তিনি জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন সময়ে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং দুদেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আমেরিকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি অ্যান্টোনভ তৃতীয় দেশ থেকে রাশিয়ার নাগরিকদের আটক করা বন্ধ করতে আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন, আমেরিকার কারাগারে আটক বন্দীদের মুক্ত করার বিষয়টি মস্কোর কাছে বিশেষ গুরুত্ব পাচ্ছে। গতকাল সামাজিক মাধ্যম টেলিগ্রাম পোস্টে অ্যান্টোনভ একথা বলেন। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়া এবং আমেরিকার মধ্যে মারাত্মক টানাপোড়েন সৃষ্টি হয়েছে, তারপরেও দুই দেশ বন্দি বিনিময়ের ব্যাপারে একসঙ্গে কাজ করছে। রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, তৃতীয় দেশ থেকে রুশ নাগরিকদের আটক করার ব্যাপারে ওয়াশিংটন
যুক্তরাজ্যের নীতি অনুসরণ করে আসছে, রাশিয়া সবসময় তার বিরোধিতা করেছে। মস্কো দাবি করছে এই চর্চা বন্ধ হওয়া উচিত, কিন্তু আমেরিকা অন্য দেশের স্বার্থ উপেক্ষা করে নিজের আইন মতো চলতে চায়। আমরা কখনো এই দৃষ্টিভঙ্গির সঙ্গে একমত হব না। এ সময় অ্যান্টোনভ বলেন, রাশিয়ার কারাগারে বন্দী রুশ নাগরিকদের মুক্ত করা মস্কোর কাছে বিশেষ অগ্রাধিকার পাচ্ছে। আমরা আটক এ সমস্ত ব্যক্তিকে তাদের মাতৃভূমিতে ফিরিয়ে নেওয়ার জন্য লড়াই করব। যত তাড়াতাড়ি সম্ভব আমরা তাদেরকে পরিবারের সঙ্গে পুনর্মিলন ঘটাব। লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে দেশটির প্রতিদ্বন্দ্বী সেনা দলগুলোর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত 55 জন নিহত হয়েছে। ত্রিপোলির কয়েকটি এলাকায় মঙ্গলবার দিনব্যাপী এই সংঘর্ষ হয়, যা লিবিয়ায় চলতি বছরের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ। এদিকে যে সামরিক কমান্ডারকে ঘিরে প্রতিদ্বন্দ্বী সেনা দলগুলোর মধ্যে সংঘাত ছড়িয়ে পড়ে তাকে মুক্তি দেওয়া হয়েছে। তো শ্রোতা বন্ধুরা, আপনারা, এই ছিল আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসাইন। এবারে আমন্ত্রণ জানাচ্ছে সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে। চীনের প্রতিরক্ষামন্ত্রী লি শাংফু সাংহাই সহযোগিতা সংস্থার কাঠামোর মধ্যে ইরানের সঙ্গে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর উপর জোর দিয়েছেন। এ সম্পর্কে এখন শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, শুনুন রেজওয়ান হোসেনের পরিবেশনায়।
চীনের প্রতিরক্ষামন্ত্রী লি শাংফু সাংহাই সহযোগিতা সংস্থার কাঠামোর মধ্যে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর উপর জোর দিয়েছেন। চীনের প্রতিরক্ষামন্ত্রী সাংহাই সহযোগিতা সংস্থার দুই নতুন সদস্য হিসেবে ইরান ও বেলারুশের সাথে সামরিক সহযোগিতা সম্প্রসারণের জন্য তার দেশের প্রস্তুতির কথা ঘোষণা করেছেন। তিনি বলেন, ইরানের পারমাণবিক ইস্যুতে বেইজিং সবসময় আলোচনার মাধ্যমে মতপার্থক্য নিরসনের বিষয়টিকে সমর্থন করে। তিনি এও বলেন, সামরিক ক্ষেত্রে রাশিয়া ও চীনের মধ্যে সহযোগিতা তৃতীয় কোনো দেশের বিরুদ্ধে নয়। পর্যবেক্ষকরা বলছেন, ইরানের সঙ্গে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সামরিক সহযোগিতার বিষয়ে কোনো উচ্চপদস্থ চীনা কর্মকর্তার মন্তব্য করার এটাই প্রথম ঘটনা নয়। তা সত্ত্বেও মনে হচ্ছে এই প্রথম বেইজিং সরকারের উচ্চপদস্থ কোনো কর্মকর্তা সাংহাই সহযোগিতা সংস্থার কাঠামোর মধ্যে ইরানের সঙ্গে সামরিক ও নিরাপত্তা সহযোগিতার উপর জোর দেওয়ায় বিষয়টির গুরুত্ব অনেক বেড়েছে। সম্প্রতি চীন ও উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন হুমকির পর চীনা প্রতিরক্ষা মন্ত্রীর এই বক্তব্য তাৎপর্যপূর্ণ বলে অনেকে মনে করছেন। ইরানের সামরিক সক্ষমতার ব্যাপারে চীনা বিশেষজ্ঞ শিয়াওয়াইয়া সম্প্রতি বলেছেন, ইরান বিশ্বের অন্যতম বৃহত্তম সাবমেরিন ইউনিটগুলোর অধিকারী। মার্কিন যুক্তরাষ্ট্র গত কয়েক মাস ধরে রাশিয়া ও চীনের সামরিক শক্তির ব্যাপারে অসন্তোষ প্রকাশ করে ওই দুটি স্বাধীন দেশকে হুমকি দিয়ে আসছে। এমনকি সম্প্রতি দক্ষিণ পূর্ব এশিয়া ও মধ্য ইউরোপে যুদ্ধবহর পাঠিয়ে চীন ও রাশিয়ার বিরুদ্ধে হুমকিকে প্রকাশ্যে নিয়ে এল আমেরিকা। ধারণা করা হচ্ছে, চীনের কর্মকর্তারা মার্কিন হুমকির বিষয়টিকে বিবেচনায় নিয়ে ইরানের সাথে নিরাপত্তা ও সামরিক ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর কথা বললেন। গবেষণায় দেখা গেছে, গত 7 বছরে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সাথে সম্পাদিত অস্ত্র চুক্তির মোট মূল্য $8,600 কোটি পৌঁছেছে। এমন পরিস্থিতিতে যেখানে বিশ্বের বিভিন্ন অঞ্চল অপেক্ষাকৃত শান্তিতে রয়েছে, সেখানে হোয়াইট হাউসের রাজনীতিবিদরা অস্থিতিশীলতা ও নিরাপত্তাহীনতা তৈরির চেষ্টা করছেন। এ অবস্থায় ইরানের সাথে সামরিক সহযোগিতা জোরদারে চীনের প্রতিরক্ষা মন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যকে দক্ষিণ পূর্ব এশিয়ায় মার্কিন হুমকির প্রতিক্রিয়া হিসেবে বিবেচনা করা উচিত বলে পর্যবেক্ষকরা মনে করছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.ir/pn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছে দৃষ্টিপাতে। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। সর্বজনীন পেনশন স্কিমের মাধ্যমে সমাজে বৈষম্য দূর হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
সর্বজনীন পেনশন স্কিমের মাধ্যমে সমাজে বৈষম্য দূর করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, সরকারি চাকরিজীবীরা এই পেনশন পাবেন না, কিন্তু এর বাইরের জনগোষ্ঠী এই সর্বজনীন পেনশনের আওতায় আসবেন। আজ বৃহস্পতিবার গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সর্বজনীন পেনশন কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে গোপালগঞ্জ, বাগেরহাট ও রংপুর জেলা প্রশাসন এবং সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস সংযুক্ত ছিল। বৃদ্ধ বয়সে কাউকে হাত পাততে হবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বৃদ্ধ বয়সে অনেককেই পরিবারের কাছে বোঝা হতে হয়, পরিবারের কাছে যেন মূল্য থাকে, কেউ যেন বোঝা হয়ে না যান, এ কর্মসূচি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রী বলেন, যারা সরকারি চাকরি করেন বেতন পান, তাদের জন্য এটা প্রযোজ্য হবে না।
আজকে মনে করি এই সর্বজনীন পেনশন স্কিম যখন চালু হবে তখন তাদের ভাতের উপর নির্ভরশীল হতে হবে না, তার নিজের একটা আয় হবে।
বয়স্ক নাগরিকদের একটি টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা কাঠামোর আওতায় আনতে দেশে প্রথমবারের মতো সর্বজনীন পেনশন ব্যবস্থা এই স্কিম চালু করল সরকার। নতুন স্কিম যাতে জনবান্ধব ও মাঠ পর্যায়ে সুবিধাভোগীদের পর্যন্ত পৌঁছানো যায় সেজন্য সংশ্লিষ্টদের সতর্ক তাগিদ দিলেন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের সাবেক চেয়ারম্যান আনিস এ খান।
আশা করব যে যারা এখানে পরিচালনা কমিটি থাকবেন, যে টাকাটা জমবে এটা খুব সেফভাবে বাস্কেট অফ ইনভেস্টমেন্ট ভেহিকেলে ওনারা জমা করবেন, যেন সবাই টাকাটা সেফ থাকে এবং ঠিক মতো ওরা মাসে মাসে হোক যখনই হোক।
সর্বজনীন পেনশন স্কিমের আওতায় 18 থেকে 50 বছর বয়সী একজন সুবিধাভোগী, 60 বছর বয়স পর্যন্ত এবং 50 বছরের অধিক বয়সের কেউ ন্যূনতম 10 বছর পর্যন্ত প্রতি বছর চাঁদা দিয়ে আজীবন পেনশন স্কিম ভোগ করতে পারবেন। তবে এই পেনশন স্কিম কতটা সর্বজনীন হবে সেটা নিয়ে যাতে কোনো প্রশ্ন উঠতে না পারে সেই পরামর্শ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ।
এই উদ্যোগের জন্য যেটা দরকার সেটা হলো কেউ পেনশনের জন্য ডিপোজিট জমা দিতে পারলো কি না পারলো তা নয়, তার একটা মানবাধিকার হিসাবে 60 বছর পর সকল সিনিয়র সিটিজেনের পেনশনের অধিকার। এই আইনে কিন্তু সেটা নেই, এটা তো প্রথমেই জিনিসটা পাবে নির্ভর করছে চাঁদাটা সে প্রদান করতে পারছে কিনা।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক আয়োজন রংধনু।
রংধনু
রংধনু আসরের কাছের ও দূরের শিশু কিশোর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো ভালো এবং সুস্থ আছো। রংধনুর আজকের আসরে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ষষ্ঠ শতাব্দীর বিখ্যাত দানবীর হাতেম তাঈর নাম শুনেছ। তিনি ছিলেন তৎকালীন আরবের ইয়েমেন প্রদেশের একজন অত্যন্ত জ্ঞানী ও নিরঅহংকারী ব্যক্তি। তার পুরো নাম হাতেম ইবনে আবদুল্লাহ ইবনে সাদ আত-তাঈর।
সাধারণ জীবনযাপনকারী হাতেম তাইয়ের দানশীলতা, আতিথেয়তা ও মহানুভবতার কথা ছিল মানুষের মুখে মুখে। তার কথায় মানুষের হৃদয় গলে যেত, শত্রু পরিণত হতো বন্ধুতে। পরকে আপন করার এক অসম্ভব ক্ষমতা ছিল হাতেমের। তার পরোপকার আর মহৎ হৃদয়ের গল্প এতটাই অবিশ্বাস্য যে তিনি ইতিহাসের তাম্রলিপি থেকে উপকথার পাতায় স্থান পেয়ে গেছেন। আশ্চর্য হলেও সত্য, অনেকেই তাকে কেবল উপকথার চরিত্র হিসেবেই মনে করে, অথচ তিনি সত্যিকারের রক্ত মাংসের মানুষ ছিলেন। বিখ্যাত ফার্সি কবি শেখ সাদি তাঁর গুলিস্তানে লিখেছেন, হাতেম তাই বেঁচে নেই, কিন্তু তাঁর নাম তাঁর সদ্গুণের জন্য চিরকাল বিখ্যাত হয়ে থাকবে।
বন্ধুরা, তাই বংশ ছিল আরবের উত্তর পশ্চিমের হাইল অঞ্চলের শাসক। হাতেম তাই ছিলেন ওই গোত্রের প্রধান এবং তিনি ইসলাম পূর্ব 578 সালে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর পর তার ছেলে আদি ইবনে হাতেম গোত্রের প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
8 হিজরি সনে মক্কা বিজয়ের পর আরবের যেসব ছোট ছোট শহরে তখনও মূর্তি পূজা ছিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম সেই সব শহরে অভিযান চালিয়ে সমগ্র আরবকে মূর্তি পূজা মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি প্রায় 300 সৈন্য সহ হযরত আলী আলাইহিসসালামকে হাইল শহরে আত্তাই গোত্র অভিমুখে পাঠান। ওই অভিযানে আত্তাই গোত্র পরাজিত হয়। এর কিছুদিন পর আদি ইবনে হাতেম বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করেন।
বন্ধুরা, রংধনুর আজকের আসরে আমরা দানবীর হাতেম তাইয়ের জীবন থেকে নেয়া একটি গল্প শোনাব। গল্পের পর থাকবে একটি গান, আর সবশেষে থাকবে বাংলাদেশের এক নতুন বন্ধুর সাক্ষাৎকার। আমাদের আজকের অনুষ্ঠানটি তৈরি করেছেন আশরাফুর রহমান। তাহলে প্রথমেই গল্পটি শোনা যাক।
অনেক অনেক দিন আগের কথা, রোমের একজন গভর্নর ছিলেন অনেক দানশীল। তিনি জনগণের কল্যাণে কাজ করতেন এবং তাদের সাহায্য করতেন। গভর্নর যখন হাতেম তাইয়ের দানশীলতার কাহিনী জানতে পারলেন, তখন তিনি ঈর্ষান্বিত হয়ে বললেন, আমি সবচেয়ে দানশীল ব্যক্তি, দানবীর উপাধি আমাকেই বানায়, হাতেমকে নয়।
এ ঘটনার কিছুদিন পরের কথা। গভর্নর রোমের সকল অভিজাত ও সাধারণ মানুষকে একটি অনুষ্ঠানে দাওয়াত করলেন। খাওয়া দাওয়া শেষে একজন অতিথি সকলের পক্ষ থেকে বক্তব্য রাখতে গিয়ে হাতেম তাই ও গভর্নরের দানশীলতার সম্পর্কে একটি কবিতা পাঠ করলেন। কবিতার এক জায়গায় তিনি গভর্নরের উদ্দেশ্যে বললেন, আপনার মেহমানদারি, ক্ষমা ও দানশীলতা ঠিক যেন হাতেম তাইয়ের মতো।
গভর্নর কবিতা শুনে রেগে গেলেন, বললেন, কেই হাতেম তাই, আমি লোকদের এত কিছু করার পরও তারা হাতেম তাইয়ের সাথে আমাকে তুলনা করছে, সে আমার চেয়ে দানশীল হয় কিভাবে?
এ কথা বলে তিনি ক্ষান্ত হলেন না, হাতেম তাইকে উচিত শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিলেন, কিন্তু সবার সামনে বেশি কিছু বললেন না। এরপর রাতের বেলায় তার সবচেয়ে শক্তিশালী ও বিশ্বস্ত এক কমান্ডারকে ডেকে বললেন, তুমি এক্ষুনি হাতেম তাইয়ের শহরে যাও এবং তাকে হত্যা করো। যতক্ষণ পর্যন্ত সে বেঁচে থাকবে ততক্ষণ পর্যন্ত মানুষ তার দানশীলতা নিয়ে কথা বলবে, আমার অবদান কিছুতেই স্বীকার করবে না। তুমি যদি তাকে হত্যা করতে পারো তাহলে তোমাকে অনেক অনেক পুরস্কার দেব।
গভর্নরের কথা শেষ হওয়ার পর কমান্ডার ঘোড়া ছুটিয়ে হাতেম তাইয়ের শহরের দিকে রওনা হলেন এবং কয়েকদিন পর সেখানে হাজির হলেন।
হাতেম তাইয়ের শহরের পাশে ছিল একটি বিরাট মরুভূমি। রাতের বেলায় কোথায় আশ্রয় পাবেন এই চিন্তায় তিনি অস্থির হয়ে পড়লেন। হঠাৎ তিনি একটি আওয়াজ শুনলেন এবং দেখতে পেলেন একটি লম্বা ছায়া তার দিকে এগিয়ে আসছে। কমান্ডার খুব আতঙ্কিত হয়ে পড়লেন, তলোয়ার বের করে নিজেকে রক্ষার জন্য প্রস্তুত হলেন। এ সময় তিনি দেখতে পেলেন ঘোড়ায় চড়ে এক যুবক তারই দিকে এগিয়ে আসছে।
কমান্ডারকে দেখে যুবকটি ঘোড়া থেকে নেমে বললেন, আপনি কে, এই মরুভূমিতে কি করছেন?
কমান্ডার বললেন, আমি অনেক দূর থেকে এক অভিযানে শহরে এসেছি। আমি খুব ক্লান্ত, ক্ষুধার্ত এবং দিশেহারা।
হাতেম তাই বললেন, আপনি কিছু মনে না করলে যতদিন খুশি আমার বাড়িতে মেহমান হিসেবে থাকতে পারেন।
রোমান কমান্ডার খুশি হয়ে আমন্ত্রণ গ্রহণ করলেন এবং যুবকের বাড়িতে গেলেন। যুবক তার বাড়ির সবচেয়ে ভালো ঘরটিতে তাকে থাকতে দিলেন। তাকে উত্তম খাবার পরিবেশন করলেন এবং তার জন্য আরামদায়ক বিছানার ব্যবস্থা করলেন। এরপর কমান্ডার ঘুমিয়ে গেলেন। পরদিন সকালে ঘুম থেকে উঠে যুবককে উদ্দেশ্য করে কমান্ডার বললেন, আপনি খুবই দয়ালু, আমার সাথে আপনি যে ব্যবহার করেছেন সেজন্য আমি কৃতজ্ঞ, আমি এর প্রতিদান দিতে চাই।
এই বলে কমান্ডার একটি স্বর্ণের থলে বের করলেন এবং বললেন, এই নিন, এতে সামান্য কিছু স্বর্ণমুদ্রা আছে।
যুবকটি হাসি মুখে থলেটি ফেরত দিয়ে বললেন, আমি আপনার কাছে কোনো প্রতিদান চাই না, কারণ আপনি আমার অতিথি।
যুবকটির এই ব্যবহারে কমান্ডার আরও মুগ্ধ হয়ে গেলেন। তিনি মনে মনে বললেন, এর মতো হৃদয়বান ও দয়ালু ব্যক্তিকে বিশ্বাস করা যায়। এরপর তিনি বললেন, আমি রোমান গভর্নরের আদেশে এই শহরে এসেছি একজন লোককে হত্যা করতে। আমি যদি লোকটির শির নিয়ে যেতে পারি তাহলে গভর্নর আমাকে অনেক পুরস্কার দেবেন।
যুবক বললেন, লোকটি কে, তার অপরাধী বা কি?
কমান্ডার বললেন, তার নাম হাতেম তাই, তার অপরাধ সে আমাদের গভর্নরের চেয়েও দানশীল।
এ কথা শুনে যুবকটি কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর বললেন, প্রিয় অতিথি, আপনি যদি এজন্য এখানে এসে থাকেন তাহলে শুনুন, হাতেম আপনার সামনেই বসে আছে, আমি হাতেম তাই।
হাতেম তাইয়ের পরিচয় পেয়ে রোমান কমান্ডার হতবাক হয়ে গেলেন। এরপর কম্পিত কণ্ঠে বললেন, আপনি হাতেম তাই?
হাতেম বললেন, হ্যাঁ, আমি হাতেম তাই। যদি গভর্নরের পুরস্কার আপনার কাছে গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে আপনি এক্ষুনি আমাকে হত্যা করে মাথাটা নিয়ে যেতে পারেন।
একথা শুনে রোমান কমান্ডার আরেক দফা বিস্মিত হলেন। হাতেম তাইয়ের মহত্বের কাছে নিজেকে অত্যন্ত তুচ্ছ মনে করলেন। তিনি মনে মনে বললেন, দয়া, উদারতা ও সুন্দর ব্যবহারের চাইতে গুরুত্বপূর্ণ আর কিছুই হতে পারে না। এরপর তিনি হাতেম তাইকে উদ্দেশ্য করে বললেন, আপনি আমাকে ক্ষমা করুন, আমি বুঝতে পেরেছি আপনার মহত্বের কথা কেন মানুষের মুখে মুখে।
হাতেম তাই রোমান কমান্ডারকে ক্ষমা করার পর তিনি নিজ দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। হাতেম তার সফরের জন্য প্রয়োজনীয় খাবার ও পানি দিয়ে দিলেন। দেশে ফিরে গিয়ে লোকটি সমস্ত ঘটনা গভর্নরকে ঘুরে বললেন। সবশেষে তিনি বললেন, আমি তাকে হত্যা করে তার মাথা আনতে গেলাম, আর তিনি তার উদারতা দিয়ে আমার অন্তরের সব খারাপ চিন্তা দূর করে দিলেন। এমন মহৎ ব্যক্তি এ দুনিয়ায় কয়জন আছে?
গভর্নর অত্যন্ত মনোযোগ দিয়ে কমান্ডারের কথা শুনলেন। তারপর মাথা নাড়িয়ে বললেন, তুমি ঠিকই বলেছ, আমি বিনা কারণে তার প্রতি ঈর্ষান্বিত হয়েছিলাম। আজ আমি বুঝতে পারছি যে সত্যিই তিনি একজন মহান ব্যক্তি, তার দয়া ও উদারতার তুলনা সে নিজেই।
বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে একটি গান, চাই সবুজ পৃথিবী। শিরোনামের গানটি গেয়েছে মারিয়া তাসকিন উমানি।
আমাদের কণ্ঠে জমপিত হোক দীপ।
বন্ধুরা, মারিয়ার চমৎকার গানটি শুনলে, এবারে তোমাদের সাথে পরিচয় করিয়ে দেব এক নতুন বন্ধুকে। হ্যালো, তোমার নাম কি?
আমার নাম মোহাম্মদ আজহারুল ইসলাম তামিম।
আজহারুল ইসলাম তামিম, বেশ সুন্দর নাম তোমার। তো তোমার নামের অর্থ কি?
আজহারুল ইসলাম অর্থ ইসলামের আলোকময় এবং তামিম অর্থ শক্তিশালী বা পরিপূর্ণ।
চমৎকার অর্থবোধক নাম তোমার। তো তামিম, তুমি কোন স্কুলে এবং কোন ক্লাসে পড়ো?
আমি কিশোরগঞ্জ টেক্সটাইল মিলস আদর্শ উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান শাখায় দশম শ্রেণীতে পড়ি।
পড়াশোনা ছাড়া তুমি আর কি কি করো?
পড়াশোনার পাশাপাশি বাংলাদেশ বেতার এবং রেডিও তেহরানের সকল অনুষ্ঠান নিয়মিত শুনে থাকি এবং গল্প এবং উপন্যাস পড়ি।
তুমি দেখছি অবসর সময়কে ভালোভাবেই কাজে লাগাও। তো আজকের আসরে তুমি আমাদেরকে কি শোনাতে চাও?
আজকের আসরে আমি একটি গল্প বলতে চাই।
আচ্ছা, গল্প শোনাবে? ঠিক আছে, শোনাও।
এক চালাক ব্যক্তি কয়েকজন লোকের উদ্দেশ্যে একটি মজার জোকস বললেন। এটি শুনে সবাই পাগলের মতো হাসতে লাগলো। কিছুক্ষণ পরে সবার উদ্দেশ্যে আবার সেই একই জোকসটি বললেন। এবারও তাদের মধ্যে কয়েকজন হাসলেও বাকিরা হাসেননি। এই ব্যক্তি একই জোকস বারবার বলতে লাগলো। এক পর্যায়ে কেউ আর হাসে না। তারপর তিনি মুচকি হেসে সবার উদ্দেশ্যে বললেন, দেখো, তোমাদের একই যোগ শুনে যেমন বারবার হাসতে ইচ্ছে করে না, তাহলে কেন তোমরা জীবনে পাওয়া কোনো একটি কষ্টের জন্য দিনের পর দিন কাঁদতে থাকো? শিক্ষণীয় হলো জীবনে পাওয়া কষ্টের কথা না ভেবে সামনের দিকে এগিয়ে যাওয়া।
তোমার গল্পটি সত্যি শিক্ষণীয়। তো তামিম, বড় হয়ে তুমি কি হতে চাও?
আমি বড় হয়ে বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য হতে চাই, দেশের জন্য কাজ করতে চাই।
সবশেষে রংধনু আসরের ছোট্ট বন্ধুদেরকে তুমি কিছু বলতে চাইলে বলতে পারো।
ছোট বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা পড়াশোনার পাশাপাশি রেডিও তেহরানের সকল অনুষ্ঠান নিয়মিত শুনবা এবং বিভিন্ন লেখকের গল্প এবং উপন্যাস পড়বা, যা তোমাদের অনেক বড় হতে সাহায্য করবে।
ছোট্ট বন্ধুরা নিশ্চয়ই তোমার পরামর্শ মেনে চলবে। তো রংধনু আসরে অংশ নেওয়ার জন্য আজহারুল ইসলাম তামিম, তোমাকে অনেক অনেক ধন্যবাদ।
আর শিশু কিশোর বন্ধুরা, তোমরা ভালো ও সুস্থ থেকো। আবারও এ কামনা করে গুটিয়ে নিচ্ছি আজকের আসর। কথা হবে আবারও আগামী আসরে।
আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
কথাবার্তা
শ্রোতা বন্ধুরা, পত্র পত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। 17 আগস্ট বৃহস্পতিবার ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত বাংলা দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে। প্রথমে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের শিরোনাম তুলে ধরছি, এরপর জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনের দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। ঢাকার পত্রপত্রিকার শিরোনাম, দেশে একদলীয় শাসন ব্যবস্থা তৈরি হয়েছে, জিএম কাদের দৈনিক ইত্তেফাক। সবার উন্নত জীবন নিশ্চিতে সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু হয়েছে, প্রধানমন্ত্রী দৈনিক প্রথম আলো। জীবন যন্ত্রণায় ভুগছেন খালেদা জিয়া দৈনিক যুগান্তর। নিরপেক্ষ নির্বাচন দিতে সরকারের এত ভয় কেন মঈন খান দৈনিক মানব জমিন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে এত ভয় কেন বলেছেন চরমনায় পীর। দৈনিক নয়া দিগন্ত। ভারতের পত্র পত্রিকার শিরোনাম, ইউক্রেন সমস্যা সমাধানে ভারতের ভূমিকা বাস্তব নির্ভর, প্রশংসায় পঞ্চমুখ রাশিয়া, সংবাদ প্রতিদিন। পত্রিকাটির ভিন্ন একটি শিরোনাম, নাম নয় নেহরুর পরিচয় তার কাজেই, মিউজিয়াম বিতর্কে মুখ খুললেন রাহুল গান্ধী, সংবাদ প্রতিদিন। যাদবপুরের চলত র্যাগিং, কর্তৃপক্ষ জানত সবই, বিস্ফোরক হোস্টেলের সুপার, দৈনিক পূবের কলম। এবার জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনের দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছে জনাব সিরাজুল ইসলাম। কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি জনাব সিরাজুল ইসলাম। বিমা ছাড়া রাস্তায় গাড়ি চললে জরিমানা বা মামলা, আইন সংশোধন চূড়ান্ত পর্যায়ে, কিভাবে দেখছেন সরকারের এই উদ্যোগকে?
আপনাকে ধন্যবাদ। আমি প্রথমেই বলবো যে যে কোনো দেশে যে কোনো আইন তৈরি করা হয়, মূলত সমাজের সবকিছু যখন চলছে না স্বাভাবিকভাবে, তখন স্বাভাবিকতা ফিরিয়ে আনার জন্য বা শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আইন করা হয়। সেক্ষেত্রে ধরে নিচ্ছি এই যে বিমা করার আইন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার, সেটি সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য, এটা আমরা স্বাভাবিকভাবে ধরে নিতে পারি। তবে দৈনিক প্রথম আলোতে এ সংক্রান্ত খবরটি আমি বিস্তারিত পড়েছি। এই আইন সম্পর্কে যা বলা হচ্ছে তাতে বলা হয়েছে যে এই বিমা আইন চালু করলে তাতে সরকারের আয় তো বাড়বেই, তারপরেও সড়কে কিছু শৃঙ্খলা ফিরবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক এই মন্তব্য করেছেন বা এই মত দিয়েছেন, তার বক্তব্য থেকে পরিষ্কার যে এই বিমার মাধ্যমে প্রধান যে লক্ষ্য সেটি হচ্ছে সরকারের আয় বাড়বে এবং এটিই অর্জিত হবে। আমার কাছেও এই খবরটা পড়ে তেমনই মনে হচ্ছে যে সরকারের আয় বাড়ানোর প্রধান লক্ষ্যকে সামনে রেখেই এই বিমা আইন তৈরি করতে যাচ্ছে। আমি বলি যে বাংলাদেশের সড়কে যেমন চালকদের বা পরিবহন মালিক শ্রমিকদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের নৈরাজ্য রয়েছে, তেমনি এই আইন শৃঙ্খলা বা নৈরাজ্য স্বাভাবিক পর্যায়ে আনার বা আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য যারা দায়িত্বশীল ব্যক্তি, বিশেষ করে পুলিশ বা ট্রাফিক পুলিশের যে বিভাগটা, তাদের পক্ষ থেকে যে ধরনের কাজ করার কথা ছিল তাও হয় না। অর্থাৎ আমরা বহু রিপোর্ট দেখেছি, আমরা শহরগুলোতে বিশেষ করে সচরাচর চলতে গেলে দেখি ট্রাফিক পুলিশ বা পুলিশের অরাজকতা। অনেক ক্ষেত্রেই তারা চালকদের কাছ থেকে অবৈধভাবে টাকা নেয় এবং এই যে টাকা খাওয়ার যে ঘটনা, এটা বিশৃঙ্খলা বাড়ায়। এবং যখন টাকা দিয়ে সব কিছুতে পার পাওয়া যায়, তখন আর কাগজপত্র, ফিটনেস, লাইসেন্স অনেক কিছুই রাখতে চায় না, সেগুলো করার জন্য উদ্যোগী হয় না। আমি মনে করছি যে এই যে বিমার জন্য বাধ্যবাধকতা আসছে, এতেও যে টাকার খেলা তৈরি হবে না তার নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে কতটুকু শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয় বিমা আইন করার ফলে, তা নিয়ে আমার সন্দেহ আছে।
জনাব সিরাজুল ইসলাম, লেবাননের হিজবুল্লাহ মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ ইসরায়েলকে প্রস্তর যুগে পাঠানোর হুমকি দিয়েছেন। তার এই হুমকিকে গুরুত্ব দিচ্ছে ইসরায়েলি গণমাধ্যম, এর কারণ কি বলে মনে হয়?
জি, লেবাননের হিজবুল্লাহ মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ ইহুদিবাদী ইসরায়েলকে প্রস্তর যুগে পাঠানোর যে হুমকি দিয়েছেন, তার ব্যাকগ্রাউন্ড কিন্তু ভিন্ন। সেটি হচ্ছে ইসরায়েলের পক্ষ থেকে প্রথমে বলা হয়েছে যে হিজবুল্লাহ যদি কখনো আর ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালায় বা যুদ্ধ করে, তাহলে লেবাননকে একেবারে প্রস্তর যুগে পাঠানো হবে। এর জবাবে হিজবুল্লাহ মহাসচিব এই কথা বলেছেন এবং তিনি আরেকটি কথা বলেছেন যে ইহুদিবাদী ইসরায়েলের কাছ থেকে যে সমস্ত ভূমি উদ্ধার করেছে বা ইসরায়েলের যে সমস্ত সম্পদ বা এলাকা আটক করেছে, সেগুলো ইসরায়েল আর কখনো উদ্ধার করতে পারেনি বা পুনর্দখল করতে পারেনি। তো এই বক্তব্যের ভেতর দিয়ে হিজবুল্লাহর একটা সাহসের ভিত্তি পাওয়া যাচ্ছে। এবং আমরা 2006 সালে দেখেছি ইসরায়েলের বিরুদ্ধে যে সাহসের সাথে অসম লড়াই করেছে হিজবুল্লাহ, এবং তাতে ইসরায়েল অনেক বেশি খেসারত দিতে বাধ্য হয়েছে, যা ইসরায়েলের ইতিহাসে কখনো ছিল না, আমরা সেটি কিন্তু দেখেছি 2006 সালে। এছাড়া 2000 সালের দিকে হিজবুল্লাহ যখন দক্ষিণ লেবানন মুক্ত করেছে ইহুদিবাদ ইসরায়েলের কবল থেকে, সেটাও কিন্তু খুব সাধারণ ঘটনা ছিল না। তার মানে হিজবুল্লাহর শক্তিমত্তার প্রমাণ এ দুটি ঘটনাই। এছাড়া হিজবুল্লাহর হাতে বর্তমানে যে শক্তি এবং সক্ষমতা রয়েছে, তা আসলেই ইসরায়েলের জন্য যথেষ্ট চিন্তার কারণ। ইসরায়েলের কপালে ভাঁজ ফিরেছে, যার কারণে ইসরায়েলের গণমাধ্যম হিজবুল্লাহর এই হুমকিকে গুরুত্ব দিচ্ছে। হিজবুল্লাহ যে শক্তি সামর্থ্য অর্জন করেছে তা আমরা নানা জায়গা থেকে পরিষ্কার হচ্ছি। 2006 সালের যে যুদ্ধ, 33 দিন যুদ্ধ, 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধ মাত্র 6 দিন হয়েছিল, তাতে পুরো আরব বিশ্ব একেবারে তছনছ হয়ে গিয়েছিল। সেখানে 33 দিন যুদ্ধ করেছে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েল, তাতে 100 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এ ঘটনা কিন্তু কোনো সাধারণ ঘটনা নয়। সেক্ষেত্রে হিজবুল্লাহর এই হুমকিকে তাদের গুরুত্ব না দেওয়ার কোনো কারণ নেই।
জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব বাবুল আক্তার, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের বিস্তারিত খবর। দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে, ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়েছে গোটা বিশ্বে, ভারত সহ একাধিক দেশ চায় শান্তি ফিরুক। এই মর্মে ইউক্রেন ও রাশিয়ার রাষ্ট্রপ্রধানদের সঙ্গে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এহেন উদ্যোগ নেয় এবার ভারতকে সাধুবাদ জানালো রাশিয়া। কোন প্ররোচনায় পা না দিয়ে ভারত যেভাবে নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে তা প্রশংসনীয়। মত মস্কোর। গত মঙ্গলবার মস্কোয় আন্তর্জাতিক নিরাপত্তা বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, আমরা চীন, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, মিশর, ভারত সহ গ্লোবাল সাউথের অন্যান্য দেশগুলোকে ধন্যবাদ জানাচ্ছি। তারা ন্যায়সঙ্গত ও বাস্তব নির্ভর হয়ে সমস্যা সমাধানের চেষ্টা করছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও দেশের প্রশাসন বারেবারে এই বিষয়ে আলোচনা করেছে। উল্লেখ্য, এই নিরাপত্তা বৈঠকে রাশিয়ার বিদেশ মন্ত্রকের বার্তায় উঠে এসেছে ভারতের প্রসঙ্গ। ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই ক্রেমলিনকে কোণঠাসা করতে মরিয়া হোয়াইট হাউস, কিন্তু ভারত প্রথম থেকে রাশিয়া ও ইউক্রেনকে শান্তিপূর্ণ সমাধানের বার্তা দিয়ে এসেছে। আমেরিকার চাপ থাকলেও ভারত কখনো রাষ্ট্রসংঘে কিংবা কোনো আন্তর্জাতিক মঞ্চে রাশিয়ার বিরোধিতা করেনি। ভারতের এই অবস্থানকে সাধুবাদ জানিয়েছে পুতিন প্রশাসন। পত্রিকাটি ভিন্ন একটি শিরোনামে বিস্তারিত খবরে লিখেছে, নাম নয়, নিজের কাজের জন্যই সকলের কাছে পরিচিত ছিলেন জওহরলাল নেহরু। দিল্লিতে নেহরু মেমোরিয়াল মিউজিয়ামের নাম পরিবর্তন নিয়ে বিতর্কের মধ্যেই এই মন্তব্য করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। ইতিমধ্যে নাম পরিবর্তন নিয়ে বাগযুদ্ধে জড়িয়ে পড়েছিল কংগ্রেস ও বিজেপি। প্রসঙ্গত, স্বাধীনতা দিবসে কার্যকর হয়েছে এই মিউজিয়ামের নতুন নাম। তারপর থেকে বিতর্কের আগুনে ঘি ঢেলেছে কংগ্রেস বিজেপি দুদলেই। রাজধানী দিল্লিতে দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর বাসভবন তিন মূর্তি ভবনে তৈরি মিউজিয়ামটির নাম বদলে প্রাইম মিনিস্টার্স মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি সোসাইটি করার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। মঙ্গলবার স্বাধীনতা দিবসেই সেই নতুন নাম কার্যকর করার ঘোষণা করা হয়েছে। তারপরে কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে ভয় পান নরেন্দ্র মোদী, তাকে নিয়ে সমস্যায় ভোগেন, সেই জন্যই মোদীর একমাত্র লক্ষ্য হল নেহরু ও তার বংশধরদের অবজ্ঞা করা, নেহরুর ঐতিহ্যকেও ধ্বংস করতে সচেষ্ট মোদী। শ্রোতা বন্ধুরা, কথাবার্তা আজকের আসর এখানেই গুটি নিচ্ছি, কথা হবে আবারও আগামী আসরে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকুন।
এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। বিশ্বের সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ের বৃহত্তম বাহিনী হচ্ছে IRGC, ইরানের সর্বোচ্চ নেতার মন্তব্য। সম্পর্কের পর রিয়াদ সফরে গেলেন আমির আবদুল্লাহিয়ান, সামরিক অ্যাটাশে নিয়োগ দেবে ইরান ও সৌদি আরব। বাংলাদেশে HSC পরীক্ষা শুরু, তবে বন্যার কারণে কারিগরি, মাদ্রাসা ও চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা স্থগিত। এবং ভারতে বিজেপি শাসিত হরিয়ানায় ফের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে উগ্র হিন্দুত্ববাদীরা। এবারে আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com। আজের পর্যন্তই খোদা হাফেজ।
Թեհրանն է խոսում։ Իրանի իսլամական հանրապետության ձայնի հայերեն ռադիո ժամն եք լսում։